দানিয়েলের বই সংখ্যা ৮৯ ভ্রান্ত মতবাদসমূহের উন্মোচন অ্যাডভেন্টিজমে দ্য ডেইলিয়ের একটি ঐতিহাসিক পর্যালোচনা দানিয়েলের বই নিয়ে এই প্রবন্ধমালার ৮১তম প্রবন্ধে আমরা ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ২-১৭-২২ থেকে একটি অংশ অন্তর্ভুক্ত করেছিলাম, যেখানে সিস্টার হোয়াইট স্পষ্ট করে দেখিয়েছেন যে দ্য ডেইলি খ্রিস্টের পবিত্র স্থানকে নির্দেশ করে এই শিক্ষা এল্ডার্স প্রেসকট এবং ড্যানিয়েলসকে দিয়েছিল, স্বর্গ থেকে বহিষ্কৃত ফেরেশতারা। তিনি আসলে দ্য ডেইলি সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণাটিকে আমি যেমন নির্দিষ্ট করেছি তেমনভাবে নির্দিষ্ট করেননি, কিন্তু ঐতিহাসিক নথিপত্র অত্যন্ত স্পষ্টভাবে দেখায় যে সত্য হিসেবে এটিই তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারা ইউরিয়া স্মিথের ড্যানিয়েল অ্যান্ড দ্য রেভেলেশন বইটির সেই অংশগুলো নতুন করে লিখতে চাইছিলেন যা দ্য ডেইলি এর যে উপলব্ধিকে সমর্থন করে, যেটিকে তিনি আর্লি রাইটিংস পৃষ্ঠা ৭৪-এ সঠিক দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত করেছেন।
ডব্লিউডব্লিউ প্রেসক্ট দ্য প্রটেস্ট্যান্ট শিরোনামের একটি সাময়িকী পত্রিকা প্রকাশ করেছিলেন, যার একমাত্র বিষয় ছিল দ্য ডেইলি সম্পর্কে ভ্রান্ত দৃষ্টিভঙ্গির প্রচার। তিনি এবং জেনারেল কনফারেন্সের সভাপতি এজি ড্যানিয়েলস অ্যাডভেন্টিজমে সেই ভ্রান্ত মতবাদকে স্বীকৃত মত হিসেবে প্রতিষ্ঠা করার প্রেসক্টের প্রচেষ্টা চালিয়ে যেতে শয়তানি অগ্রদূতে পরিণত হন, কিন্তু এলেন হোয়াইট জীবিত থাকাকালীন তাদের এই শয়তানি প্রচেষ্টার সাফল্য বাধাগ্রস্ত ছিল। ১৯৩১ সালে ড্যানিয়েলস জানিয়েছিলেন যে ম্যানুস্ক্রিপ্ট রিলিজেসের ওই অংশটি যে বছর লেখা হয়েছিল ১৯১০, সেই বছরেই তিনি ড্যানিয়েলস দ্য ডেইলি বিষয় নিয়ে সিস্টার হোয়াইটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিস্টার হোয়াইট তাকে এই বিশ্বাসে পৌঁছে দেন যে তার ও প্রেসক্টের মতটাই সঠিক।
এই ইতিহাসটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন ১৯৯৯ আগত জ্ঞানের বৃদ্ধি নিয়ে আমাদের বিবেচনা শুরু করছি, যখন পবিত্র সংস্কার রেখাগুলি এবং দানিয়েল অধ্যায় ১১-এর শেষ ৬টি পদ উন্মোচিত হয়েছিল। দানিয়েল অধ্যায় ১১-এর ৪০ পদ পূর্ণ হওয়ার সঙ্গে সোভিয়েট ইউনিয়নের পতনের সময় যে আলো প্রকাশিত হয়েছিল তা শনাক্ত করতে হলে দ্য ডেইলি এবং দ্য ডেইলি দ্বারা প্রতিনিধিত্বকৃত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস সঠিকভাবে বোঝা আবশ্যক, কারণ সেই ইতিহাস দানিয়েল অধ্যায় ১১-এর ৪০ থেকে ৪৫ পদে সেই ইতিহাসের পুনরাবৃত্তি প্রদর্শন করে। সেই পদগুলি নির্দেশ করে যে সেখানে উন্মোচিত বার্তাটি হল পূর্ব ও উত্তর থেকে আগত সংবাদ যা ঈশ্বরের জনগণের ওপর চূড়ান্ত নির্যাতন ডেকে আনে।
কিন্তু পূর্ব দিক থেকে এবং উত্তর দিক থেকে সংবাদ এসে তাকে বিচলিত করবে, অতএব সে প্রচণ্ড ক্রোধে বেরিয়ে যাবে ধ্বংস করতে এবং অনেককে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে, আর সে সমুদ্রগুলোর মধ্যবর্তী মনোরম পবিত্র পর্বতে তার প্রাসাদের তাম্বুগুলি স্থাপন করবে, তবু সে তার পরিণামে উপনীত হবে এবং তাকে সাহায্য করার কেউ থাকবে না। দানিয়েল ১১:৪৪-৪৫
১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় যে ৪০তম পদের বার্তাটি উন্মোচিত হয়েছিল সেটিই পরবর্তী বৃষ্টির বার্তা, যা পোপতন্ত্রকে উত্তরের রাজা বিনাশ করার জন্য এবং অনেককে সম্পূর্ণরূপে নাশ করতে মহাক্রোধে বেরিয়ে পড়তে প্ররোচিত করবে। টাইডিংস শব্দটি ভবিষ্যৎবাণীমূলকভাবে একটি বার্তা।
আর যদি তারা প্রেরিত না হয় তবে তারা কিভাবে প্রচার করবে? যেমন লেখা আছে, যারা শান্তির সুসমাচার প্রচার করে এবং উত্তম বিষয়ের সুসংবাদ আনে তাদের পদ কত সুন্দর, রোমীয় ১০:১৫।
শেষ বৃষ্টির বার্তা হল ঈশ্বরের শেষ দিনের প্রহরীদের উপস্থাপিত বার্তা, যারা দ্রাক্ষাক্ষেত্রের গান এবং মূসা ও মেষ শাবকের গান গায়।
পর্বতমালার ওপর কত সুন্দর সেই ব্যক্তির পদযুগল যে সুসংবাদ আনে, যে শান্তি ঘোষণা করে, যে মঙ্গলের সুসংবাদ আনে, যে পরিত্রাণ ঘোষণা করে, যে সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করছেন, তোমার প্রহরীরা কণ্ঠ তুলবে, একসঙ্গে কণ্ঠ মিলিয়ে তারা গান গাইবে, কারণ প্রভু যখন সিয়নকে আবার ফিরিয়ে আনবেন তখন তারা নিজের চোখে দেখবে। ইশাইয়া ৫২:৭-৮
দানিয়েলের ১১ অধ্যায়ের ৪৪ নম্বর পদের সংবাদ পাপের মানুষকে ক্রোধান্বিত করে এবং চূড়ান্ত পোপতান্ত্রিক হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ওই বার্তাই তৃতীয় স্বর্গদূতের বার্তা, যা শীঘ্র আসন্ন রবিবারের আইন প্রবর্তনের সময় জোরালো আহ্বানে পরিণত হয়।
কেউই দণ্ডিত হয় না যতক্ষণ না তারা আলো পেয়েছে এবং চতুর্থ আজ্ঞার বাধ্যবাধকতা বুঝেছে। কিন্তু যখন নকল বিশ্রাম দিন বলবৎ করার ফরমান জারি হবে এবং তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান মানুষকে পশু ও তার মূর্তির উপাসনার বিরুদ্ধে সতর্ক করবে, তখন মিথ্যা ও সত্যের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টানা হবে। তখন যারা এখনও অবাধ্যতায় অব্যাহত থাকবে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। সায়েন্স অফ দ্য টাইমস, 8 নভেম্বর 1899।
পূর্ব ও উত্তর থেকে আসা বার্তা যা পোপ তন্ত্রকে ক্রোধান্বিত করে, রবিবারের আইন প্রণীত হলে তীব্রতর হয়ে একটি উচ্চ স্বরের আহ্বানের রূপ নেয়, এবং সেই বার্তাই হল শেষ বৃষ্টির বার্তা, যা 11 সেপ্টেম্বর 2001 সালে শুরু হয়েছিল। উচ্চ স্বর অভিব্যক্তিটি একটি ভাববাদী পরিভাষা যা ক্রমবর্ধমান শক্তিকে নির্দেশ করে।
এই সময়ের সত্য অর্থাৎ তৃতীয় স্বর্গদূতের বার্তা উচ্চ স্বরে ঘোষণা করা উচিত, অর্থাৎ ক্রমবর্ধমান শক্তি সহকারে, যত আমরা মহাচূড়ান্ত পরীক্ষার দিকে অগ্রসর হচ্ছি। দ্য 1828 মেটেরিয়ালস 17-44 নম্বর
পদের সংবাদটি সেই শেষ বৃষ্টির বার্তা যা মিখায়েল উঠে দাঁড়ানোর সময় মানবের অনুগ্রহকাল বন্ধ হওয়ার ঠিক আগে আসে। এটি সেই একই শেষ বৃষ্টির বার্তা যা 11 সেপ্টেম্বর 2001 এসেছিল, কিন্তু যখন 1,44,000 জন মোহরিত হয় এবং তখন পবিত্র আত্মা পরিমাপহীনভাবে উন্ডেলিত হন, তখন এটি বর্ধিত হয়ে এক উচ্চ আহ্বান বা উচ্চকণ্ঠে রূপ নেয়। এটি সেই একই শেষ বৃষ্টির বার্তা যা 1,44,000 জনের মোহরিত হওয়ার সময়কালকে চিহ্নিত করেছিল। এটাই সেই শেষ বৃষ্টির বার্তা যেটিকে শান্তি ও নিরাপত্তার একটি বার্তা দিয়ে নকল করা হয়েছে। এই বার্তাটি লাউদিকীয় অ্যাডভেন্টিজম গাধার আগমন থেকে সিংহর আগমন পর্যন্ত উপস্থাপন করে। 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে শীঘ্র আসন্ন রবিবার আইনের মধ্যবর্তী সময়কাল লাউদিকীয় অ্যাডভেন্টিজমের আত্মিক মৃত্যুসজ্জা চিহ্নিত করে, এবং ঈশ্বরের ঘর জিরুসালেম বিচারিত হওয়ার পর যাদের বিচার ঘটে তারাও একই কবরেই মৃত্যুবরণ করে। লাউদিকীয় অ্যাডভেন্টিজমের মৃত্যুসজ্জা গাধা ও সিংহর মধ্যবর্তী সময়, আর যে বার্তাটি তারা প্রত্যাখ্যান করে এবং যার ফলে তাদের মৃত্যু ঘটে সেটিই হল ইস্ট ইসলামের প্রতীক ও উত্তর পাপাসির প্রতীক দিক থেকে আগত সংবাদ। এটাই সেই একই বার্তা যা তৃতীয় স্বর্গদূতের বার্তা।
দানিয়েল 11 অধ্যায়ের শেষ 6টি পদ যা 1979 সালে শেষ সময়ে শিলমুক্ত হয়েছিল, সেটাই শেষ বৃষ্টির বার্তা যা এমন এক সময়ে ঘোষিত হয় যখন শান্তি ও নিরাপত্তার মিথ্যা শেষ বৃষ্টির বার্তা প্রচারিত হচ্ছে। শেষ বৃষ্টির মাধ্যমে পরীক্ষা প্রথমে ঈশ্বরের গৃহের উপর আসে, কারণ বিচার সেখান থেকেই শুরু হয়, এবং পরে সেই পরীক্ষা ঈশ্বরের গৃহের বাইরে থাকা অন্য পালেও আসে। এই কারণে তৃতীয় প্রজন্মে লাউদিকীয় অ্যাডভেন্টবাদে যে মিথ্যা প্রবেশ করানো হয়েছিল তা বোঝা অপরিহার্য, কারণ যখন ঈশ্বর যাদের তিনি শিলমোহর দিচ্ছেন তাদের উপর তার পবিত্র আত্মা ঢেলে দেন, তখনই তিনি একই সঙ্গে যারা সত্যের প্রেম গ্রহণ করে না তাদের উপর প্রবল ভ্রান্তি ঢেলে দেন।
20 শতকের প্রথম 1.5 দশকে দ্য ডেইলি নিয়ে যে বিতর্ক চলছিল তাতে দ্য ডেইলি পৌত্তলিকতার প্রতীক এই সঠিক মিলারাইট অবস্থানকে যারা রক্ষা করেছিলেন তাদের একজন ছিলেন এফ সি গিলবার্ট। গিলবার্ট ইহুদি ধর্ম থেকে ধর্মান্তরিত ছিলেন এবং তিনি নিখুঁত হিব্রু পড়তে ও বলতে পারতেন। হিব্রু ভাষা সম্পর্কে তার বোঝার ভিত্তিতে তিনি দানিয়েলের গ্রন্থে পথিকৃতদের অবস্থানকে সমর্থন করেছিলেন। 1910 সালে, সেই বছরই সিস্টার হোয়াইট এমন এক পাণ্ডুলিপি লিখেছিলেন যা কয়েক দশক ধরে চাপা পড়ে থাকবে, এবং যেখানে বলা হয়েছিল যে দ্য ডেইলি সম্পর্কে ড্যানিয়েলস ও প্রেসকটের দৃষ্টিভঙ্গি শয়তানের স্বর্গদূতদের কাছ থেকে এসেছে। দ্য ডেইলি বিষয়টি নিয়ে গিলবার্ট সিস্টার হোয়াইটের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেছিলেন।
আমরা জানি তার সাক্ষাৎকার হয়েছিল, কারণ তিনি সঙ্গে সঙ্গেই পরের দিনই সিস্টার হোয়াইটের সঙ্গে তার সাক্ষাৎকারের একটি সারসংক্ষেপ লিখেছিলেন। 1931 সালে এজি ড্যানিয়েলস দাবি করেন যে তিনি উক্ত একই বছর 1910 সালে দ্য ডেইলি বিষয়টি নিয়ে সিস্টার হোয়াইটের সঙ্গে একটি সাক্ষাৎকার করেছিলেন। ড্যানিয়েলসের দাবি ছিল সিস্টার হোয়াইট তাকে এছাড়া আর কোনো উপসংহার দেননি যে দ্য ডেইলি খ্রিস্টের পবিত্র স্থান সেবার প্রতীক, কিন্তু সাক্ষাৎকারের বিষয়ে ড্যানিয়েলসের দাবি শুধু একটি মিথ্যাই নয়,
এটি এমন এক ভবিষ্যৎবাণীর মিথ্যা যা প্রবল বিভ্রান্তি সৃষ্টি করে।
যাদের 1893 ও 1850 সালের চার্ট দেখার সুযোগ নেই তাদের জন্য এটা বোঝা জরুরি যে 1842 সালে 1893 সালের চার্টটি প্রকাশিত হওয়ার সময় মিলারাইটরা তখনও বিশ্বাস করতেন যে 2300 বছরের ভবিষ্যৎবাণীর পূর্ণতায় শুদ্ধ করা হবে যে পবিত্র স্থান সেটি পৃথিবী। যখন তারা 1850 সালের চার্ট প্রকাশ করল তখন তারা জানত যে শুদ্ধ করা হবে যে পবিত্র স্থান তা স্বর্গীয় পবিত্র স্থান। এই কারণেই 1843 সালের চার্টে ঈশ্বরের পবিত্র স্থানের কোনো চিত্রায়ন নেই, কিন্তু 1850 সালের চার্টে ঈশ্বরের পবিত্র স্থানের চিত্রায়ন আছে। এটা গুরুত্বপূর্ণ কারণ ড্যানিয়েলস দাবি করেছিলেন যে সিস্টার হোয়াইটের সঙ্গে তার সাক্ষাতে তিনি তাকে 1843 সালের চার্টটি দেখিয়েছিলেন এবং চার্টে পবিত্র স্থানটি দেখিয়ে দিয়েছিলেন। তা অসম্ভব ছিল কারণ 1843 সালের চার্টে কোনো পবিত্র স্থান নেই। তার সেই সাক্ষাতের দাবি ছিল মিথ্যা।
2009 সালে আমি যখন এই ইতিহাসটি পর্যালোচনা করছিলাম এবং লক্ষ্য করলাম যে বিষয়টির উভয় পক্ষের পুরুষেরাই দ্য ডেইলি বিষয় নিয়ে সিস্টার হোয়াইটের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে বলে দাবি করছেন, তখন আমি এলেন হোয়াইট এস্টেটকে ইমেল করে জিজ্ঞেস করি 1910 সালে সিস্টার হোয়াইটের সাক্ষাৎকার সমূহ নথিভুক্ত করা যে লগবুকটি সেটিতে তাদের প্রবেশাধিকার আছে কিনা। তারা জবাব দিয়েছিল যে তাদের কাছে এখনও সেই লগবুকটি আছে। নিচে রয়েছে আমার ইমেল এবং এলেন হোয়াইট এস্টেটের জবাব।
সোমবার 19 জানুয়ারি 2009, যার উদ্দেশ্যে প্রযোজ্য। আমি শুনেছি এমন একটি লগ বুক আছে যেখানে সিস্টার হোয়াইটের সঙ্গে কারা সাক্ষাৎ করেছিলেন এবং সেই সাক্ষাৎগুলো কোন বিষয়ে ছিল তা নথিভুক্ত করা হয়েছিল। আমি চেষ্টা করছি যাচাই বা খণ্ডন করতে যে 1910 সালে ডেইলি বিষয়টি নিয়ে এজি ড্যানিয়েলস কি সিস্টার হোয়াইটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না। আমি জানি যে ওই সাক্ষাৎ ঘটেছিল বলে ঐতিহাসিক সাক্ষ্য আছে, তবে জানতে চাই যে আসলে এটি লিপিবদ্ধ করেছে এমন কোনো আধিকারিক লগবুকে তার কোনো রেকর্ড আছে কি না। একই সঙ্গে আমাকে বলা হয়েছে যে 1910 সালে এফসি গিলবার্টও ডেইলি বিষয়টি নিয়ে সিস্টার হোয়াইটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং জানতে চাই যে ওই সময়ে তার কর্মীরা যে লগবুক রাখতেন তাতে সেটি নিশ্চিত করা যায় কি না। হয়তো কোনো লগবুক ছিল না, অথবা থাকলেও আপনি সেই তথ্য প্রকাশ করেন না, অথবা থাকলেও সেটি আমার জন্য যাচাই করা আপনার ক্ষমতার বাইরে হতে পারে। তাই যাই হোক, আমি জানতে চেয়েছিলাম, আপনি যে কোনো সহায়তা দিলে অত্যন্ত কৃতজ্ঞ থাকব।
প্রিয় জেফ, আপনার ইমেলের জন্য ধন্যবাদ। আমাদের কাছে এলেন হোয়াইটের ভ্রমণসূচির একটি যথেষ্ট পূর্ণাঙ্গ বিবরণ আছে যা তার চিঠিপত্র, ডায়েরি এবং প্রকাশিত কর্মসূচির ভিত্তিতে, তবে ঠিক সে অর্থে কোনো লগবুক নেই।
আপনি নিশ্চয়ই ইজিডব্লিউ বায়োগ্রাফিয়ের খণ্ড ৬ দ্য লেটার এলম শেভেন ইয়ার্স তৃতীয় 556-তাসে এজি ড্যানিয়েলস এর এলেন হোয়াইটের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে পড়েছেন। আমরা এই সাক্ষাৎকারের কোনো স্বতন্ত্র নথি পাইনি, তবে 1 জুন 1910 এল্ডার গিলবার্ট এর একটি চিঠি আমাদের কাছে আছে যাতে 6-9 জুন সেইন্ট হেলেনাতে, যেখানে এলেন হোয়াইট থাকতেন, থাকার তার পরিকল্পনার কথা উল্লেখ আছে। সমর্থনকারী নথিপত্র হিসেবে আমি যতটুকু জানি এটুকুই সব।
ঈশ্বর আশীর্বাদ করুন। টিম পোরিয়ের, উপপরিচালক, এলেন জি হোয়াইট এস্টেট।
দ্য ডেইলি বিষয়টি নিয়ে ড্যানিয়েলস কখনও কোনো সাক্ষাৎকার দিয়েছিলেন এমন স্বতন্ত্র কোনো রেকর্ড নেই, তবে গিলবার্টের একটি চিঠি আছে যেখানে তিনি 1910 সালের 6 থেকে 9 জুন পর্যন্ত তার বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
এলেন হোয়াইট এস্টেট যে সিস্টার হোয়াইটের জীবনীটির উল্লেখ করে সেই জীবনীতে তার নাতি ড্যানিয়েলসের সাক্ষাৎকারের বিষয়টি আলোচনা করতে গিয়ে 1910 সালের জাল সাক্ষাৎকার সম্পর্কে ড্যানিয়েলসের দাবিটি তিনি লিপিবদ্ধ করেছেন।
আলোচনার কিছুটা পরে এক পর্যায়ে এল্ডার ড্যানিয়েলস ডব্লিউ সি হোয়াইট এবং সি সি ক্রিসলারের সঙ্গে তার আর্লি রাইটিংসে প্রদত্ত বক্তব্যটির অর্থটা ঠিক কী তা এলেন হোয়াইটের নিজের কাছ থেকেই জানতে আগ্রহী হয়ে তার কাছে গিয়ে বিষয়টি তার সামনে উপস্থাপন করলেন। ড্যানিয়েলস তার সঙ্গে আর্লি রাইটিংস এবং 1843 সালের চার্টটি নিয়ে গিয়েছিলেন। তিনি এলেন হোয়াইটের খুব কাছে বসে তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলেন। এই সাক্ষাতের বিষয়ে তার প্রতিবেদনটি ডব্লিউ সি হোয়াইট নিশ্চিত করেছিলেন। প্রথমে আমি সিস্টার হোয়াইটকে আর্লি রাইটিংসে উপরে দেওয়া বিবৃতিটি পড়ে শোনাই, তারপর আমি তার সামনে আমাদের ভবিষ্যৎবাণীমূলক চার্টটি রাখি যা আমাদের পাদরীরা দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থের ভবিষ্যৎবাণীগুলি ব্যাখ্যা করতে ব্যবহার করেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করি পবিত্রস্থানের ছবিটির দিকে এবং 2300 বছরের সময়কালটির দিকেও, যেমন সেগুলি চার্টে প্রদর্শিত ছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম, এই বিষয় সম্পর্কে তাকে যা দেখানো হয়েছিল সে তা স্মরণ করতে পারে কি না। তার উত্তরের কথা যতদূর মনে পড়ে, তিনি বলতে শুরু করেছিলেন এই বলে যে 1844 সালের আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন নেতা 300 বছরের সময়কালের সমাপ্তির জন্য নতুন তারিখ নির্ধারণের চেষ্টা করেছিলেন। এই প্রয়াস ছিল প্রভুর আগমনের নতুন তারিখ স্থির করা। এর ফলে অ্যাডভেন্ট আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। এই বিভ্রান্তির মধ্যে প্রভু তাকে প্রকাশ করেছিলেন। তিনি বললেন যে তারিখসমূহ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি অনুসৃত ও উপস্থাপিত হয়েছিল তা সঠিক ছিল এবং যে আর কখনও কোনো সময় নির্ধারণ করা হবে না, তেমনই সময় নির্ধারণ সংক্রান্ত আর কোনো বার্তাও প্রচার করা হবে না। তারপর আমি তাকে বললাম তিনি যেন জানান তার কাছে ডেইলি সম্পর্কে অবশিষ্ট যা যা প্রকাশিত হয়েছিল, রাজপুত্র, সেনাবাহিনী, ডেইলিয়ের অপসারণ এবং পবিত্র স্থানকে নিচে ফেলে দেওয়া। তিনি জবাব দিলেন যে সময় সম্পর্কিত অংশটির মতো করে এই দিকগুলো তাকে দর্শনে দেখানো হয়নি, ভবিষ্যৎবাণীর সেই বিষয়গুলো সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পরিচালিত হননি। সাক্ষাৎকারটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। বিনা দ্বিধায় তিনি 300 বছরের সময়কাল নিয়ে খোলামেলা, স্পষ্টভাবে এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলেছিলেন, কিন্তু ভবিষ্যৎবাণীর বাকি অংশ সম্পর্কে তিনি নীরব ছিলেন। সময় সম্পর্কে তার খোলামেলা ব্যাখ্যা এবং ডেইলি অপসারণ ও পবিত্র স্থানকে নিচে নিক্ষেপ করার বিষয়ে তার নীরবতা থেকে আমি যে একমাত্র সিদ্ধান্তে পৌঁছতে পেরেছিলাম তা হল তাকে প্রদত্ত দর্শনটি সময় সম্পর্কিত ছিল এবং ভবিষ্যৎবাণীর অন্যান্য অংশ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা পাননি। ডিএফ 200B এইজিডি এর বিবৃতি 25 সেপ্টেম্বর 1931, আর্থার হোয়াইট, এলএনজি হোয়াইট, ভলিউম 6, 25 টাব্বিকার।
ড্যানিয়েলস দাবি করেছিলেন যে তিনি তাকে 1833 সালের চার্টটি দেখিয়েছিলেন এবং চার্টে উপস্থাপিত নয় এমন পবিত্র স্থান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি আরও দাবি করেছিলেন যে তিনি আর্লি রাইটিংস বইটিও নিয়ে গিয়েছিলেন এবং দ্য ডেইলি সম্পর্কে অগ্রদূতদের বোঝাপড়াকে তিনি স্পষ্টভাবে সমর্থন করেছিলেন এবং চার্টটি প্রভুর হাত দ্বারা নির্দেশিত ছিল। এসব দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন সে সম্পর্কে তাকে প্রশ্নে জর্জরিত করেছিলেন। এই কথিত ঘটনার সারসংক্ষেপ লিখেছিলেন যে জীবনীকার আর্থার অ্যাল হোয়াইট, তার পিতা তথা অ্যালেন হোয়াইটের পুত্র, দ্য ডেইলি সম্পর্কে ড্যানিয়েলস এবং প্রেসকটের শয়তানি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন এবং সাক্ষাতেরে তিনি যা শুনেছেন বলে ড্যানিয়েলস যে দাবি করেছিলেন তার পক্ষে ওই পুত্র সাক্ষ্য দিয়েছিলেন। তাদের মন গড়া গল্পে তারা একেবারেই সাবধান ছিলেন না, কারণ 1833 সালের চার্টটিতে এমন কোনো পবিত্র স্থান উপস্থাপিতই নেই যার দিকে ড্যানিয়েলস ইঙ্গিত করতে পারতেন।
সাক্ষাৎকারে উপস্থাপিত আরেকটি অসত্য হল আর্লি রাইটিংস থেকে নেওয়া অংশটি সময় নির্ধারণের বিরুদ্ধে একটি সতর্কবার্তা ছিল এই মিথ্যা দাবি। ড্যানিয়েলস নাকি যে অংশটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তা নিম্নরূপ।
আমি দেখেছি যে 1843 সালের চার্টটি প্রভুর হাতেই পরিচালিত হয়েছিল এবং এটি পরিবর্তন করা উচিত নয়, যে তাতে থাকা সংখ্যাগুলো ঠিক তার ইচ্ছামতোই ছিল, যে তার হাত সেগুলোর ওপর ছিল এবং কিছু সংখ্যায় থাকা একটি ভুলকে আড়াল করে রেখেছিল, ফলে তার হাত সরানো পর্যন্ত কেউ তা দেখতে পারেনি। তখন আমি ডেইলি দানিয়েল 8:15 প্রসঙ্গে দেখলাম যে স্যাক্রিফাইস শব্দটি মানুষের প্রজ্ঞা দ্বারা সংযোজিত হয়েছে এবং তা মূল পাঠ্যের অংশ নয় এবং প্রভু এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন তাদেরকে যারা বিচারের সময়ের আহ্বান জানিয়েছিলেন। 1844 সালের আগে যখন ঐক্য ছিল প্রায় সকলেই ডেইলি সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু 1844 সালের পর থেকে যে বিভ্রান্তি হয়েছে তাতে অন্যান্য মত গ্রহণ করা হয়েছে এবং অন্ধকার ও বিভ্রান্তি পিছু নিয়েছে। 1844 সালের পর থেকে সময় কোনো পরীক্ষা নয় এবং আর কখনও তা পরীক্ষা হবে না। আর্লি রাইটিংস 74-75।
সিস্টার হোয়াইটের পুত্র উইলি সি হোয়াইট দ্য ডেইলি সম্পর্কে ভ্রান্ত মত গ্রহণ করেছিলেন আর তার পুত্র আর্থার সেই কখনো না ঘটা সাক্ষাৎকারের সঙ্গে সম্পর্কিত মিথ্যাটিকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন, এই বলে বোঝাতে চেয়ে যে আর্লি রাইটিংস গ্রন্থের ওই অংশের সতর্ক বার্তাটি ছিল
কেবল এবং একমাত্র সময় নির্ধারণের বিরুদ্ধে সতর্কতা। ওই যুক্তিটি ১৯৩০-এর দশকে উদ্ভাবিত হয়েছিল এবং মিথ্যাটির একটি প্রধান অংশে পরিণত হয়।
আমরা পরবর্তী নিবন্ধে সেই যুক্তিটি আলোচনা করব।
সেপ্টেম্বরের ২৩ তারিখে প্রভু আমাকে দেখালেন যে তিনি তার জাতির অবশিষ্টকে পুনরুদ্ধার করতে দ্বিতীয়বারের মতো তার হাত প্রসারিত করেছেন এবং এই সমবেত হওয়ার সময়ে প্রচেষ্টা দ্বিগুণ করা আবশ্যক। বিচ্ছুরণের সময় ইসরায়েল আঘাতপ্রাপ্ত হয়ে ছিন্নভিন্ন হয়েছিল, কিন্তু এখন সমবেত হওয়ার সময় ঈশ্বর তার জাতিকে আরোগ্য করবেন ও তাদের ক্ষত বাঁধবেন। বিচ্ছুরণের সময় সত্য প্রচারের জন্য যে প্রচেষ্টা করা হয়েছিল তার খুব সামান্যই ফল হয়েছিল, অল্পই সাধিত হয়েছিল কিংবা কিছুই নয়। কিন্তু সমবেত হওয়ার সময় যখন ঈশ্বর তার জাতিকে একত্র করতে নিজ হাত বাড়িয়েছেন, তখন সত্য প্রচারের প্রচেষ্টাগুলো তাদের নির্ধারিত ফল দেবে। সকলেরই এই কাজে ঐক্যবদ্ধ ও উৎসাহী হওয়া উচিত। আমি দেখলাম যে এখন সমবেত হওয়ার সময় আমাদের পরিচালনার উদাহরণ হিসেবে বিচ্ছুরণের সময়ের দিকে ইঙ্গিত করা কারও পক্ষে লজ্জার বিষয়, কারণ যদি ঈশ্বর এখন আমাদের জন্য তখন যা করেছিলেন তার বেশি কিছু না করেন, তবে ইসরায়েল কখনোই সমবেত হতো না। সত্য যেমন প্রচার করা প্রয়োজন, তেমনি তা একটি পত্রিকায় প্রকাশ করাও সমানভাবে জরুরি। প্রভু আমাকে দেখালেন যে ১৮৪৩ সালের চার্টটি তার হাতের নির্দেশে ছিল এবং এর কোনো অংশই পরিবর্তন করা উচিত নয়। সংখ্যাগুলো তিনি যেমন চেয়েছিলেন তেমনই ছিল, তার হাত সেগুলোর ওপর ছিল এবং কিছু সংখ্যায় থাকা একটি ভুল আড়াল করে রেখেছিল, তাই কেউই তা দেখতে পারেনি যতক্ষণ না তার হাত সরিয়ে নেওয়া হল। তখন আমি ডেইলি সম্পর্কে দেখলাম যে স্যাক্রিফাইস শব্দটি মানুষের জ্ঞান দ্বারা সংযোজিত হয়েছে এবং তা মূল পাঠ্যের অংশ নয়, আর যারা বিচার সময়ের আহ্বান দিয়েছিল প্রভু তাদেরকে এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। যখন ঐক্য ছিল ১৮৪৪ সালের আগে প্রায় সবাই ডেইলিয়ের সঠিক দৃষ্টিভঙ্গিতে একমত ছিল, কিন্তু ১৮৪৪ সালের পর থেকে বিভ্রান্তির মধ্যে অন্যান্য মত গ্রহণ করা হয়েছে এবং অন্ধকার ও বিভ্রান্তি অনুসরণ করেছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৫ নভেম্বর ১৮৫০।